الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جنات النعمت رضي درود شریف فضیلت প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের দিনসমূহের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমা। এই দিন হযরত সাইয়েদুনা আদম সফিউল্লাহ আলা নবিজ্জানা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম সৃষ্টি হন। এই দিনেই তার মোবারক রুহু কবজ করা হয়, এই দিনেই সিঙ্গায় ফুক দেয়া হবে এবং এই দিনেই ধ্বংসাত্মকতা শুরু হবে। সুতরাং এই দিনে আমার প্রতি অধিকারে দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ শরীফ আমার নিকট পৌঁছানো হয়। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওফাতের পর আপনার নিকট দুরুদ শরীফ কিভাবে পৌঁছানো হবে? আল্লাহ পাক আম্বিয়ে ইকরাম আলাইহিমুস সালাম শরীরকে খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় খিদমতে এক লোক উপস্থিত হল, আর সে আরেকজনের বিরুদ্ধে কিছু নেতিবাচক কথা বলল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি চাও তবে আমি তোমার ব্যাপারে তদন্ত করব, যদি তুমি মিথ্যুক হও তবে তোমার উপর এই আয়াতে মোবারকার হুকুম বর্তাবে। সূরা হুজরাত আয়াত নম্বর 6, কানজুল ইমাম থেকে অনুবাদ। যদি কোনো ফাসিক তোমাদের নিকট কোনো সংবাদ আনে তবে তা যাচাই করে নাও, আর যদি তুমি সত্যবাদী হও তবে তোমার উপর এই আয়াতে কারিমার হুকুম বর্তাবে, আর যদি তুমি সত্যবাদী হও তবে তোমার উপর এই আয়াতে কারিমার হুকুম বর্তাবে। সূরা কলম আয়াত নম্বর 11, কানজুল ইমাম থেকে অনুবাদ। খুব নিন্দুক, এদিকের কথা ওদিকে লাগিয়ে খুব বিচরণকারী, আর যদি চাও তবে আমি তোমাকে ক্ষমা করে দিব। সে আরজ করল, হে আমিরুল মুমিনিন, ক্ষমা করে দিন, ভবিষ্যতে আমি এরূপ করব না। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমাদের ক্ষমা হোক। এক ব্যক্তি কোন এক বুজুর্গ রহমতুল্লাহি তালালাইয়ের দরবারে উপস্থিত হয়ে তার নিকট তার বন্ধুর কিছু নেতিবাচক কথাবার্তা বলল। এতে সেই বুজুর্গ বললেন, আফসোস, তুমি আমার নিকট তিনটি বিপর্যয় নিয়ে এসেছ, আমাকে আমার ইসলামী ভাইয়ের প্রতি ঘৃণার উদ্বেগ করলে, নাম্বার 2, এর কারণে আমার মনকে আশঙ্কা ও কুমন্ত্রণায় লিপ্ত করলে, এবং নাম্বার 3, নিজের বিশ্বস্ত আত্মার উপর অপবাদ লাগালে। অর্থাৎ আমি তোমাকে বিশ্বস্ত মনে করতাম কিন্তু তুমি তো একজন পেট হালকা লোক। বুজুর্গানের দিনেরা বলেন, জ্ঞানের শত্রু এবং ভালোবাসার চোর থেকে বেঁচে থাকুন। এই চোর পরচর্চাকারী এবং চুগলখোর, আর চোর তো সম্পদ চুরি করে থাকে, অপরদিকে তারা গীবত ও চুগলখোররা মানুষের ভালোবাসা চুরি করে থাকে। হযরত সাইয়েদুনা মনসুর বিন জাজান রহমতুল্লাহি তালালাই বলেন, আল্লাহর শপথ, আমার নিকট সাধারণত যেই এসে বসে সে যতক্ষণ পর্যন্ত চলে না যায় ততক্ষণ আমি যেন তার সাথে যুদ্ধ অবস্থায় থাকি, সে আমাকে আমার বন্ধুর প্রতি ঘৃণা প্রদান করা থেকে বিরত থাকে না, অথবা আমার গীবতকারীদের গীবত আমার নিকট পৌঁছিয়ে আমাকে বিব্রত করে এবং পরীক্ষায় ফেলে দেয়। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমাদের ক্ষমা হোক। সিদ্দিকাবাদের বাবুল মদিনা করাচির এক ইসলামী ভাইয়ের বর্ণনা সার সংক্ষেপ হল, 20 এপ্রিল 2009 ইংরাজি রোজ সোমবার বাবুল মদিনা করাচিতে ব্যবসাকারী প্রায় 50 বছর বয়সী একজন অমুসলিম যখন মাদানী চ্যানেলে ইসলামের যথার্থ শিক্ষা শুনতে পেল তখন আলহামদুলিল্লাহ প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করে নিল। তার ইসলামী নাম মোহাম্মদ সিদ্দিক রাখা হল। সে বৃহস্পতিবার দাওয়াত ইসলামের আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনায় অনুষ্ঠিত সাপ্তাহিক সুন্নতে বরা ইজতেমায় অংশ গ্রহণ করল এবং আলহামদুলিল্লাহ আশেকানে রসুলের সাথে দাওয়াত ইসলামীর সুন্নত প্রশিক্ষণের 12 দিনের মাদানী কাফেলায় মুসাফির হয়ে গেল। মাদানী কাফেলা থেকে ফেরার দ্বিতীয় কিংবা তৃতীয় দিন বাবুল মদিনা করাচির নিকটস্থ কাকরি গ্রাউন্ডে একটি গাড়ি তাকে পিষ্ট করে দিল। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার জীবন বাতি নিবে গেল, আর এভাবেই সে ইসলামের অমূল্য রত্নের অধিকারী হওয়ার পর 17 কিংবা 18 দিন পর এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিক, আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবান বান্দার মৃত্যুর 17 কিংবা 18 দিন পূর্বেই ইমানের দৌলত নসিব হয়ে গেল। আল্লাহ পাকের গোপন ব্যবস্থাপনা তার ব্যাপারে কিরূপ তা কেউ জানে না, আল্লাহ পাক হলেন অমুক অপেক্ষী, কেউ তার সারা জীবন কুফরিতে অতিবাহিত করল কিন্তু মৃত্যুর সময় ইমানের দৌলত সৌভাগ্যবান হয়ে যায়। আবার কেউ সারা জীবন নেকির মাঝে অতিবাহিত করার পরেও মৃত্যুর সময় মন্দ পরিণতির শিকার হয়। আমরা আল্লাপাকের নিকট কল্যাণ প্রার্থনা করছি। একটি শিক্ষণীয় হাদিসে পাক লক্ষ্য করুন, উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যখন আল্লাহ পাক কোনো বান্দার মঙ্গল কামনা করেন তখন তার মৃত্যুর এক বছর পূর্বে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, যে তাকে সৎ পথে পরিচালিত করতে থাকে। অবশেষে সে কল্যাণের উপর মারা যায় এবং লোকেরা বলে অমুক ব্যক্তি ইমান সহকারে মৃত্যুবরণ করেছে। যখন এরূপ সৌভাগ্যবান ও নেককার ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয় তখন তার প্রাণ দ্রুত বের হওয়ার জন্য ছটফট করে। তখন সে আল্লাহ পাকের সাক্ষাৎ পছন্দ করে এবং আল্লাহ পাকও তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন। যখন আল্লাহ পাক কারো অমঙ্গল কামনা করেন তখন মৃত্যুর এক বছর পূর্বে একজন শয়তানকে নিযুক্ত করে দেন, যে তাকে পথ ভ্রষ্ট করতে থাকে। অবশেষে সে খারাপ সময় মৃত্যুবরণ করে। মৃত্যু যখন তার নিকট উপস্থিত হয় তখন তার প্রাণ অবরুদ্ধ হয়ে পড়ে। তখন সে ব্যক্তি আল্লাহ পাকের সাক্ষাৎ পছন্দ করে না এবং আল্লাহ পাকও তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন না। সুলতানাবাদের এক ইসলামী ভাইয়ের বর্ণনা সারমর্ম হল, আমাদের এলাকায় একজন অমুসলিম তার বন্ধু বান্ধবের সাথে থাকত, যাতে কয়েকজন মুসলমানও ছিল। বর্তমান যুগের অধিকাংশ যুবকের মতো তারাও কেবল লাইনে সিনেমা নাটক দেখত। 1429 হিজরির পবিত্র রমজান মাস যখন মাদানী চ্যানেলের যাত্রা শুরু হল তখন কেবলে এর মাদানী অনুষ্ঠান প্রদর্শিত হতে লাগল। সেই অমুসলিম যখন এই অনুষ্ঠানমালা দেখল তখন তার খুবই ভালো লাগলো। এখন সে প্রায় মাদানী চ্যানেল দেখতে লাগলো। মাদানী চ্যানেলের বরকতে অবশেষে সে কুফরির অন্ধকার থেকে মুক্তি লাভ এবং ইসলামের আলো দ্বারা নিজের অন্তরকে আলোকিত করতে দাওয়াত ইসলামের আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনায় উপস্থিত হল এবং কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। অতঃপর সেই ইসলামী ভাই সাপ্তাহিক সুন্নতে বরা ইজতেমায় হাজার হাজার ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকের সামনে হুজুরে গাউসে পাক রহমতুল্লাহি তালালের মুরিদ হয়ে কাদেরী রাজবীয় হয়ে গেল। জামাত সহকারে নামাজ পড়া শুরু করল, চেহারায় দাড়ি শরীফ সাজিয়ে নিল, মাঝে মধ্যে মাথায় সবুজ পাগড়ি পরিধান করে এর ফয়জব অর্জন করতে লাগলো। দাওয়াত ইসলামের প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় কোরআন মজিদ পড়ার প্রচেষ্টাও শুরু করে দিল। চাহারায় মদিনা মদিনাতুল আউলিয়া মুলতান শরীফে অনুষ্ঠিতব্য দাওয়াত ইসলামীর তিন দিন ব্যাপী সুন্নাতে ভরা আন্তর্জাতিক ইজতেমায় অংশগ্রহণ করল। আল্লাহ পাক তাকে এবং আমাদেরকে ইমানের উপর অবিচল রাখুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হযরত সাইয়েদনা ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা বলেন, তিন ব্যক্তির দোয়া কবুল হয় না। নাম্বার এক, যে হারাম মাল বক্ষণ করে। নাম্বার দুই, যে অত্যাধিক গীবত করে। নাম্বার তিন, যে মুসলমানের প্রতি হিংসা পোষণ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ঘরে বসে থাকে আর কোনো মুসলমানের গীবত করে না তবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামিন হবেন। হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি যথাযথভাবে নামাজ পড়ে তার পরিবার পরিজন বেশি এবং সম্পদ কম আর সে ব্যক্তি মুসলমানের গীবত করে না, আমি ও সে জান্নাতে এ দুটির ন্যায় থাকব। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত ও মদ্যমা আঙ্গুল দ্বয় একত্রিত করে দেখালেন। হে আশেকানে রসুল সুবহানাল্লাহ, বর্ণিত হাদিসে পাকে জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য লাভের কি সুন্দর মাদানী ব্যবস্থাপত্র বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান্নাতের মহত্বের কথাই বা কি বলবো। আশেকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনার কিতাব বাহারে শরিয়াত প্রথম খণ্ডের 1250 পৃষ্ঠা সম্মিলিত 152 থেকে 162 পৃষ্ঠায় উল্লেখিত জান্নাতের বর্ণনা এই অধ্যায় থেকে জান্নাতের কয়েকটি ঝলক লক্ষ্য করুন, ইনশা আল্লাহ মুখে পানি চলে আসবে। আল্লাহ পাকের রহমতপূর্ণ জান্নাতের আকাঙ্ক্ষায় উদ্গ্রীব হয়ে যান এবং তা পাওয়ার চেষ্টা বৃদ্ধি করে দিন, যেমনটি লিপিবদ্ধ রয়েছে। যদি জান্নাতের কোনো নখ পরিমাণ জিনিস দুনিয়ায় প্রকাশ পায় তবে সমগ্র আসমান ও জমিন তা দ্বারা সজ্জিত হয়ে যাবে। যদি জান্নাতীদের বালা অর্থাৎ হাতের একটি অলংকার প্রকাশ পায় তবে সূর্যের আলোকে মিটিয়ে দিবে, যেমনিভাবে সূর্য নক্ষত্রের আলোকে মিটিয়ে দেয়। জান্নাতের এতটুকু জায়গা যাতে চাবুক রাখা যায় তা দুনিয়া ও এর মধ্যকার সকল কিছু থেকে উত্তম। জান্নাতের দেয়াল সমূহ স্বর্ণ ও ইট, জান্নাতের দেয়াল সমূহ স্বর্ণ ও রূপার ইট এবং মিশকের আস্তর দ্বারা নির্মিত। জান্নাতে জান্নাতিরা সব ধরনের সুস্বাদু খাবার খেতে পারবে, যাই চাইবে সাথে সাথেই তাদের সামনে উপস্থিত হবে। যদি কোনো পাখি দেখে এর মাংস খেতে ইচ্ছা করে তবে তৎক্ষণাৎ ভুনা হয়ে তার সম্মুখে এসে যাবে। যদি পানি পান করার ইচ্ছা করে তবে পানির পাত্র স্বয়ং তাদের হাতে এসে যাবে, তাতে চাহিদা অনুযায়ী পানি দুধ শরাব মধু থাকবে। তাদের চাহিদার চেয়ে বিন্দু পরিমাণ বেশিও থাকবে না কমও থাকবে না। পান করার পর তা যথাস্থানে নিজে নিজে ফিরে যাবে। সেখানকার শরাব দুনিয়ার মতো নয়, যাতে দুর্গন্ধ তিক্ততা এবং নেশা থাকে, আর তা পানকারী মাতালো হয়ে যায়, নিজের আয়ত্তের বাইরে এসে সেই পবিত্র শরাব এসব কিছু থেকে সম্পূর্ণ পবিত্র ও মুক্ত থাকবে। সেখানে অপবিত্রতা আবর্জনা পায়খানা প্রস্রাব থুতু কানের ময়লা শরীরের ময়লা একেবারেই থাকবে না। একটি সুগন্ধময় ঢেকুর আসবে, সুগন্ধময় আরামদায়ক ঘাম বের হবে, সকল খাবার হজম হয়ে যাবে, ঢেকুর ও ঘাম থেকে মিশকের সুগন্ধ বের হবে। সর্বদা মুখ থেকে ইচ্ছায় এবং অনিচ্ছায় তসবি ও তকবীর শ্বাস প্রশ্বাসের ন্যায় অব্যাহত থাকবে। কমপক্ষে প্রত্যেক ব্যক্তির সেবায় 10,000 খাদিম দাঁড়িয়ে থাকবে। প্রত্যেক সেবকের এক হাতে থাকবে স্বর্ণের পেয়ালা এবং অপর হাতে থাকবে রূপার পেয়ালা, আর প্রত্যেক পেয়ালায় নতুন নতুন রঙের নিয়ামত থাকবে। যতই খাবে স্বাদ ও তৃপ্তি কমবে না এবং বাড়তেই থাকবে। প্রত্যেক গ্রাসে 70 রকমের স্বাদ অনুভূত হবে, প্রতিটি স্বাদ অপরটি থেকে ভিন্ন হবে, সকল স্বাদ একসাথেই অনুভূত হবে, একটির স্বাদ অপরটির জন্য প্রতিবন্ধক হবে না। জান্নাতিদের না পোশাক পুরাতন হবে না তাদের যৌবন শেষ হবে। যদি জান্নাতের কাপড় দুনিয়ায় পরিধান করানো হয় তবে তা স্বয়ং নিজে দেখেই বেহুশ হয়ে যাবে এবং মানুষের চোখ তা সহ্য করতে পারবে না। যদি কোনো হুর সমুদ্রে থুতু নিক্ষেপ করে তবে তার থুতুর মিষ্টতার কারণে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। অপর বর্ণনা এসেছে, যদি জান্নাতের মহিলারা সাত সমুদ্র থুতু নিক্ষেপ করে তবে সমুদ্রের পানি মধুর চেয়েও মিষ্টি হয়ে যাবে। মাথার চুল চোখের পলক এবং ভ্রু ব্যতীত জান্নাতিদের শরীরে আর কোন লোম থাকবে না, সবাই লোমহীন হবে। সুরমা নয়না চোখ 30 বছর বয়সীর মতো মনে হবে, কখনো এর চেয়ে বেশি বয়সী মনে হবে না। অতঃপর লোকেরা একটি বাজারে যাবে যা ফেরেশতারা ঘিরে রাখবে, তাতে ওই সকল জিনিস থাকবে যার সমতুল্য না কোনো চোখ দেখেছে, না কোনো কানে শুনেছে, না কোনো অন্তরে এর ভাবনা উদয় হয়েছে। সেখান থেকে যা চাইবে তা তাদের সাথে করে দেয়া হবে এবং বেচা কেনা হবে না। জান্নাতিরা সে বাজারে পারস্পরিক সাক্ষাৎ করবে, নিম্ন মর্যাদা সম্পন্নরা উচ্চ মর্যাদা সম্পন্নদের দেখবে, তাদের পোশাক পছন্দ করবে, তখনও কথাবার্তা শেষ না হতেই তারা খেয়াল করবে আমার পোশাকই তার চেয়ে উত্তম, এবং তা এই কারণেই যে জান্নাতে কারো কোনো চিন্তা থাকবে না। জান্নাতিরা একে অপরের সাথে সাক্ষাৎ করতে চাইলে একজনের আসন অপরজনের নিকট চলে আসবে। তাদের মধ্যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে সম্মানিত সে হবে যে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের দিদার লাভে ধন্য হবে। যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করে নিবে তখন আল্লাহ পাক তাদেরকে ইরশাদ করবেন, আর কিছু কি চাওয়ার আছে যা তোমাদেরকে দিব? আরজ করবে, তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছ, জান্নাতে প্রবেশ করিয়েছ, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ। তখন যে পর্দা সৃষ্টির মাঝে ছিল তা উঠিয়ে দেয়া হবে, তখন আল্লাহ পাকের দিদারের চেয়ে বড় কোনো কিছুই থাকবে না। হে আশেকানে রসুল, গীবত ও গুনাহে ভরা কথাবার্তা থেকে নিজেকে রক্ষা করুন এবং নিজেকে জান্নাতের অধিকারী বানান, জিব্বাকে একটু নাড়ুন, আস্তাগফিরুল্লাহ আউযিম এর অজিফা মুখে আনুন এবং জান্নাতের হুর লাভ করুন, যেমনটি এক বুজুর্গ রহমাতুল্লাহি তাআলাই 40 বছর পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করল। একবার দোয়া করল, হে আল্লাহ, তোমার দয়ায় জান্নাতে আমি যা কিছু পাব তার কোনো ঝলক দুনিয়ায় দেখিয়ে দাও। তখনও দোয়া অব্যাহত ছিল, হঠাৎ মেহরাব বিদীর্ণ হল এবং সেদিক দিয়ে এক সুন্দরী রূপসী লাবণ্যময় জান্নাতি হুর আবির্ভূত হল। তোমাকে জান্নাতে আমার মতো 100 হুর প্রদান করা হবে, যাদের প্রত্যেকের 100 জন করে সেবিকা থাকবে এবং প্রত্যেক সেবিকার 100 জন করে দাসী থাকবে আর প্রত্যেক দাসীর 100 জন করে ব্যবস্থাপক থাকবে। একথা শুনে সে বুজুর্গ আনন্দে আন্দোলিত হয়ে উঠল এবং জিজ্ঞাসা করল, কেউ কি জান্নাতে আমার চেয়েও বেশি পাবে? উত্তর দিল, এতটুকু তো সাধারণ ওই জান্নাতিও পাবে যে সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহাল আউযিম পাঠ করে থাকে। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের সবকিছুই অপর মুসলমানের জন্য হারাম, তার সম্পদ এবং তার সম্মান ও তার রক্ত। মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তার মুসলমান ভাইকে নিকৃষ্ট মনে করে। হে আশেকানে রসুল, নিজের চাইতে কাউকে নিকৃষ্ট মনে করাকে অহংকার বলে। অহংকার তো স্বয়ং হারাম, তাছাড়া এর কারণে গীবতের মতো গুনাও সংগঠিত হয়ে যায়। অহংকারকারী ব্যক্তি যাকে নিকৃষ্ট মনে করে তাকে উপহাস করে থাকে। আল্লাহ পাক 26তম পারার সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে ইরশাদ করেন, তানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, কোন পুরুষ যেন অপর পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোন নারী অপর নারীকেও উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিনী অপেক্ষা উত্তম হতে পারে। হযরত সাইয়েদনা ইমাম আহমদ বিন হাজার মক্কি শাফি রহমতুল্লাহি তালালাই উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় বলেন, সুখরিয়া এর দ্বারা উদ্দেশ্য হল যাকে বিদ্রুপ করা হয় তার প্রতি অবজ্ঞার দৃষ্টিতে তাকানো। আল্লাহ পাকের এই আদেশের উদ্দেশ্য হচ্ছে কাউকে নিকৃষ্ট মনে করো না, হতে পারে সে আল্লাহ পাকের নিকট তোমার চেয়ে উত্তম, শ্রেষ্ঠ এবং অধিকতর নৈকট্যশীল। যেমনটি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক দুর্দশাগ্রস্ত বিক্ষিপ্ত চুল বিশিষ্ট এবং সেরা ও পুরাতন কাপড় পরিহিত লোক এমন রয়েছে যাদেরকে কেউ ভ্রক্ষেপ করে না, কিন্তু তারা যদি আল্লাহ পাকের প্রতি কোনো বিষয়ে শপথ করে নেয় তবে আল্লাহ পাক তা অবশ্যই তাকে পূরণ করে দেন। অবিশপ্ত শয়তান হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াসালামকে নিকৃষ্ট মনে করেছিল, তখন আল্লাহ পাক তাকে চিরদিনের জন্য ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিল, আর হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম সম্মানের সহিত সফল হয়ে গেলেন। এ দুজনের মধ্যে বড় ব্যবধান রয়েছে। এখানে এই অর্থেরও সম্ভাবনা রয়েছে যে অপর কাউকে নিকৃষ্ট মনে করো না, কেননা হয়তো সে সম্মানিত হয়ে যাবে আর তুমি অপদস্থ হয়ে যাবে, অতঃপর সে তোমার কাছ থেকে প্রতিশোধ নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হে আশেকানে রসুল, মুসলমানের জন্য আবশ্যক যে তার পক্ষ থেকে কোনো মুসলমান যেন কোনো ধরনের অন্যায়ভাবে কষ্ট না পায়, তার সম্পদ লুণ্ঠন না করে, মানহানি না করে, ধমক না দেয়, মারধর না করে। তাছাড়া মুসলমানদের পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদের কি সম্পর্ক? তারা তো একে অপরের রক্ষক। যেমনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলমান তো সেই যার জিহ্বা ও হাত দ্বারা মুসলমানরা কষ্ট পায় না, আর প্রকৃত মুজাহির তো সেই যে ওই সকল বিষয়ে পরিত্যাগ করে যা আল্লাহ পাক নিষেধ করেছেন। অত্র হাদিসে পাকের ব্যাখ্যায় প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহি তালালাই বলেন, প্রকৃত মুসলমান সেই যে আবিধানিক এবং শরীয় উভয় দৃষ্টিকোণ থেকে মুসলমান, সেই প্রকৃত মুমিন যে কোনো মুসলমানের গীবত করে না, গালি বৎসনা চগলখড়ি ইত্যাদি করে না, কাউকে মারধর করে না, তার বিরুদ্ধে কিছু লিখে না। আরো বলেন, প্রকৃত মুহাজির হচ্ছে সেই মুসলমান যে স্বদেশ ত্যাগের পাশাপাশি গুনাও ত্যাগ করে, অথবা গুনা বর্জন করাও আবিধানিক দৃষ্টিকোণ থেকে হিজরত, যা চিরদিনের জন্য বহাল থাকবে। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের জন্য জায়েজ নেই যে অপর মুসলমানকে ভীত সন্ত্রস্ত করা। অন্যত্র ইরশাদ করেন, মুসলমানের জন্য জায়েজ নেই যে অপর মুসলমানের দিকে চোখ দ্বারা এভাবে ইশারা করা যাতে সে কষ্ট পায়। প্রিয় ইসলামী ভাইরা, এমনিতেই তো মুসলমানকে কষ্ট দেয়া খুবই সহজ মনে হয়, তাদের বকাঝকা করা, গীবত করা, অপবাদ ছুড়ে দেয়া, কিন্তু আল্লাহ পাক অসন্তুষ্ট হলে আখেরাতের এমন অবস্থা, কিন্তু আল্লাহ পাক অসন্তুষ্ট হলে আখেরাতে এ সমস্ত কিছু অনেক ভারী বোঝা হবে। আশেকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনার পুস্তিকা জুলুমের পরিণতি এর ১৭ পৃষ্ঠায় রয়েছে। হযরত সাইয়েদুনা ইয়াজিদ বিন সাজরা রাহমাতুল্লাহি তাআলা বলেন, যেরূপ সমুদ্রের কিনারা থাকে জাহান্নামেরও কিনারা আছে, যেখানে বড় বড় উটের মতো সাপ এবং খচ্চরের মতো বিচ্ছু রয়েছে। জাহান্নামীরা যখন আজাব কমানোর আবেদন করবে তখন আদেশ হবে কিনারা দিয়ে বাইরে বের হও। তারা যখনই বের হবে তখন সেই সাপগুলো তাদের ঠোঁট এবং চেহারাকে ধরে ফেলবে, অতঃপর তাদের চামড়াও খসিয়ে ফেলবে। তারা সেখান থেকে বাঁচার জন্য আগুনের দিকে পালাতে থাকবে, অতঃপর তাদের চুলকানিতে আক্রান্ত করে দেয়া হবে। তা এমনভাবে চুলকাবে যে তাদের চামড়া মাংস সবকিছু খসে পড়বে, আর শুধুমাত্র তাদের হাড়গুলো অবশিষ্ট থাকবে। তখন তাদেরকে ডাকা হবে, হে অমুক, তোমাদের কি কষ্ট হচ্ছে? তারা বলবে হ্যাঁ। তখন বলা হবে, এটা সেই কষ্টেরই প্রতিশোধ যা তোমরা মুমিনদেরকে দিয়েছিলে। গীবত করা ও সোনার অভ্যাস পরিহার করতে, নামাজ ও সুন্নাতের উপর আমলের অভ্যাস গড়তে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন। সুন্নাত প্রশিক্ষণের মাদানী কাফেলায় আশেকানে রসুলের সাথে সুন্নাতে ভরা সফর করুন। সফল জীবন অতিবাহিত করা এবং আখেরাতকে সজ্জিত করতে মাদানী ইনামাত অনুযায়ী আমল করুন। প্রতিদিন ফিক্রে মদিনার মাধ্যমে মাদানী ইনামাতের পুস্তিকা পূরণ করে প্রত্যেক মাদানী মাসের প্রথম তারিখেই নিজ এলাকার জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে নিন। আশেকানে রসুলের সাথে মিলে মহাসমারোহে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জাগান। এর বরকত সম্পর্কে কিবা বলবো, কাশ্মীরের এক ইসলামী ভাইয়ের বর্ণনা কিছুটা এমন। ১৪৩০ হিজরির রবিউল আউয়াল মাসের ১২ তারিখ রজনীতে আমাদের এখানকার মসজিদে জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে সবুজ পতাকা এবং লাইটিং করার কাজ চলছিল। এর মধ্যে চারজন নেশাখোর ব্যক্তি মসজিদের ইমাম সাহেবের খিদমতে উপস্থিত হয়ে আবেদন করল, আমরা মাদকদ্রব্য সেবনের প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ মনে হল যে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর রজনীতেও কি আমরা মাদকদ্রব্য সেবনের গুনাহে মত্ত থাকব? কেনই বা আজ আমরা তওবা করে নিব না, তাই আপনার নিকট উপস্থিত হয়েছি। অতঃপর তারা তওবা করে নিল এবং মসজিদে অনুষ্ঠিত জশ্নে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের বরকত অর্জনের জন্য অংশ গ্রহণ করল। ইমাম সাহেব দাওয়াত ইসলামীর জিম্মাদারদের সাথে যোগাযোগ করলেন। ইসলামী ভাইয়েরা মসজিদে আসলো এবং তারা তাদের সাথে আনন্দচিত্তে সাক্ষাৎ করল এবং সাথে সাথেই মাদানী কাফেলার রুটিন অনুযায়ী তাদের প্রশিক্ষণ শুরু করে দিল। তাদের শেখার প্রতি আগ্রহ ছিল দেখার মতো। আলহামদুলিল্লাহ, জশ্নে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে তারা নিয়মিত নামাজ পড়া, দাড়ি মোবারক দ্বারা নিজেদের সজ্জিত করা, ৬৩ দিনের সুন্নাতে ভরা তরবিয়তি কোর্স করার সৌভাগ্য অর্জন করা এবং মসজিদ আবাদ করা সহ ইত্যাদি নেকি সম্পাদনের ভালো ভালো নিয়ত করে নিল। তাছাড়া পরিবার পরিজন সহ সিলসিলায় আলিয়া কাদেরিয়া রাজবিয়ার অন্তর্ভুক্ত হয়ে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুরিদ হয়ে গেল। এ বর্ণনাটি দেওয়ার সময় দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে তাদের সম্পৃক্ত হওয়ার মাত্র কয়েকদিন হয়েছিল, অথচ তখন তারা সুন্নাতের প্রশিক্ষণের ১২ দিনের মাদানী কাফেলায় আশেকানে রসুলদের সাথে সফররত ছিল। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরও কেমন মাদানী বাহার। আশেকানে রসুল জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে বলেই তো সেই নেশাখররা এই রহমতপূর্ণ রাত সম্পর্কে জানতে পারল এবং তাদের অন্তরে এর সম্মান জাগল আর সোজা এই মসজিদেই চলে এলো। সেখানে জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আলোকসজ্জার কাজ চলছিল, সবুজ পতাকা উড়ছিল, জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলোকসজ্জার কি আশ্চর্য বরকত। একজন ইসলামী ভাই আমাকে জানালো যে একদা জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মসজিদকে নতুন সাজে সজ্জিত করা হয়েছিল। একজন অমুসলিম মসজিদের পাশ দিয়ে গমনকালে সাজানোর উপলক্ষ সম্পর্কে জানতে চাইলে তাকে জানানো হলো যে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিলাদাতের অর্থাৎ শুভ আগমনের খুশিতে এই আজিমুশান আলোকসজ্জা করছি। তখন তার অন্তর শেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহত্ত্বে উদ্দীপ্ত হয়ে উঠল যে বর্তমানে শুভ আগমনের দেড় হাজার বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও মুসলমানরা আপন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে বিলাদাতে এমন শান শওকতের সাথে উদযাপন করছে এবং নিজেদের মসজিদ ও ঘরকে এমন ভাবে সজ্জিত করছে, বাস এটাই সত্য দিন। আলহামদুলিল্লাহ, সে কুফরি হতে তওবা করে নিল, কালেমা পাঠ করল আর ইসলামের সুশীতল ছায়াতলে নিজের স্থান করে নিল। আশেকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনার কিতাব মালফুজাতে আলা হজরত এর ১৭৪ পৃষ্ঠায় রয়েছে, মিলাদ শরীফে ঝাড়বাতি, ফানুস, লণ্ঠন ইত্যাদি দ্বারা সজ্জিত করা অপচয় কিনা। ওলামায়ে কিরাম বলেন, অপচয় কোনো কল্যাণ নেই এবং কল্যাণের কাজে ব্যয় করাতে কোনো অপচয় নেই। যা দ্বারা জিকির শরীফের সম্মান প্রদর্শন উদ্দেশ্য হয় তা কখনোই নিষিদ্ধ হতে পারে না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলাই নিজের কিতাবের মধ্যে লিখেন, সৈয়দ আবু আলী রোজবারি রহমাতুল্লাহি তাআলাই থেকে উদ্ধৃত করেন, একজন নেককার বান্দা জিকির শরীফের মজলিসের আয়োজন করলেন এবং এতে ১০০০ প্রদীপ দ্বারা আলোকিত করলেন। এক লোক এসে এসব অবস্থা দেখে ফিরে যেতে লাগল। মজলিসের আয়োজক তার হাত ধরলেন এবং ভিতরে নিয়ে গিয়ে বললেন, যে সমস্ত প্রদীপ আমি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য জ্বালিয়েছি তা নিবিয়ে দিন। শত চেষ্টা করে একটি প্রদীপও নিভাতে পারলেন না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।